এক আল্লাহ এক বার্তা, অধ্যায় ১৪, অভিশাপ। অজুহাত দেয়া ও ঢেকে রাখার সময় শেষ। আদম তার নিজের পদ বেছে নিয়েছে, কিন্তু সেই পথের ফলাফল সে পছন্দ করে নাই। মানুষের গুনাহের কারণে ন্যায় বিচারকের ঘোষিত অভিশাপ ও ফলাফল বিষয়ে সৃষ্টি সম্পূর্ণ নীরব। সর্প বা সাপ, মাবুদ আল্লাহ সাপের নিয়তি সম্পর্কে বলতে শুরু করলেন। তখন মাবুদ আল্লাহ সেই সাপকে বললেন, তোমার এই কাজের জন্য ভূমির সমস্ত গৃহপালিত আর বন্য প্রাণীদের মধ্যে তোমাকে সবচেয়ে বেশি বদদোয়া দেওয়া হল। তুমি সারা জীবন পেটের উপর ভর করে চলবে এবং ধুলা খাবে। আমি তোমার ও স্ত্রীলোকের মধ্যে ও তোমার বংশ ও স্ত্রীলোকের মধ্যে দিয়ে আসা বংশের মধ্যে শত্রুতা সৃষ্টি করব। সেই বংশের একজন তোমার মাথা পিষে দেবে আর তুমি তার পায়ের গোড়ালিতে ছোবল মারবে। পয়দায়েশ ৩:১৪-১৫। এই সাপ কে ছিল যার সঙ্গে আল্লাহ কথা বলেছিলেন? সৃষ্টিকর্তা কি এই সরীসৃপের উপর রাগ করেছিলেন? কিতাবে আল্লাহর কালাম কোনো কোনো সময়ে দুই ধরনের বার্তা প্রদান করে, বিশেষ করে গল্পকাহিনীগুলো এবং ভবিষ্যৎবাণীগুলোতে। এখানে স্পষ্টরূপে ভাষা ভাষা অর্থ রয়েছে, আবার অস্পষ্ট গভীর অর্থ বিদ্যমান। এই রায় বা ঘোষণার বিষয়টিও এরকম। সাপের উপরে যে অভিশাপ এসেছিল তার দুইটি ধাপ রয়েছে। ধাপ ১, একটি স্থায়ী দৃষ্টান্ত। প্রথমত, সাপকে অভিশাপ বিচারের রায় ঘোষণা করার মধ্য দিয়ে মাবুদ আল্লাহ মানুষের সামনে একটি স্থায়ী দৃষ্টান্ত উপস্থাপন করলেন। যে সরীসৃপ প্রাণীকে ইবলিশ ব্যবহার করেছিল মানুষকে গুনাহে প্রলোভিত করার জন্য, অতঃপর তাকে মাটিতে ভর দিয়ে চলতে হল। প্রত্যেকটি সাপেরই এই একই বৈশিষ্ট্য আছে। আদম ও হাওয়া গুনাহ করার আগে সম্ভবত অন্যান্য সরীসৃপের মতো সাপেরও পা ছিল। বর্তমানে কিছু কিছু প্রজাতির সাপে, যেমন পাইথন এবং বয়ে পেশক সাপের উপরের পায়ের কিছু অংশ পাওয়া গেছে। নির্দোষ এবং নিরপরাধ উভয়ের ক্ষেত্রেই গুনাহ একটি বিস্তর শাখা প্রশাখা উৎপন্ন করে। গুনাহের কারণে সমস্ত সৃষ্টি যেন এক প্রসব বেদনায় কাতরাচ্ছে, রোমিও ৮:২২। এমনকি নির্দোষ প্রাণী জগতও প্রভাবিত হয়েছিল। এই কারণেই মানুষের গুনাহ করার সিদ্ধান্তকে পতন বলা হয়। ধাপ ২, ইবলিশের আসন্ন পরিণতি। কিতাব বলে, কিতাবের মধ্যকার কোনো কোনো কথা নবীদের মন গড়া নয়। দ্বিতীয় পিতর ১:২০। কিতাব আল্লাহর কালাম। আল্লাহ সাপের উপরে তার অভিশাপের দ্বিতীয়ার্ধে যা ঘোষণা করেছিলেন তা আমাদের কিতাবের আরও গভীরতার দিকে পরিচালিত করতে বাধ্য করে। আমি তোমার ও স্ত্রীলোকের মধ্যে ও তোমার বংশ ও স্ত্রীলোকের মধ্য দিয়ে আসা বংশের মধ্যে শত্রুতা সৃষ্টি করব। সেই বংশের একজন তোমার মাথা পিষে দেবে আর তুমি তার পায়ের গোড়ালিতে ছোবল মারবে। পয়দায়েশ ৩:১৫। এই সাপ কে ছিল যার সাথে আল্লাহ কথা বলেছিলেন? কিতাব তাকে একজন গর্বিত ফেরেস্তা হিসাবে চিহ্নিত করে থাকে, দুনিয়াতে ফেলে দেওয়া হয়েছে। ইশাইয়া ১৪:১২, সে হল সেই পুরানো সাপ যাকে ইবলিশ বা শয়তান বলা হয়। সে দুনিয়ার সমস্ত লোককে ভুল পথে নিয়ে যায়। প্রকাশিত কালাম ১২:৯। এই সাপ শয়তান ছাড়া আর কেউ ছিল না। সাপের জন্য উপযুক্ত ভাষা ব্যবহার করে মাবুদ আল্লাহ ইবলিশের এবং তাকে যারা অনুসরণ করে তাদের জন্য নিয়তি ঘোষণা করেছিলেন। ইবলিশের বংশ অর্থাৎ বংশধর এবং স্ত্রীলোকের বংশ বংশধর এর মধ্যে শত্রুতা শত্রু ভাবাপন্ন সম্পর্ক তৈরি হবে। শেষে স্ত্রীলোকের বংশ সাপের বংশের মাথা পিষে দেবে। সবকিছুই আল্লাহর সময় অনুসারে পরিপূর্ণ হবে। দুই ধরনের বংশ, এই দুই ধরনের বংশ বিষয়টি কেমন? সাপের বংশ এবং স্ত্রীলোকের বংশ বলতে আসলে কাদের বোঝানো হয়েছে? সাপের বংশ তাদেরকেই নির্দেশ করে যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে, যেভাবে ইবলিশ করেছিল। যারা ইবলিশের মিথ্যাকে অনুসরণ করে রুহানিকভাবে তাদেরকে ইবলিশের সন্তান বলা হয়। ইবলিশেই আপনাদের পিতা আর আপনারা তারই সন্তান, সেই জন্য আপনারা তার ইচ্ছা পূর্ণ করতে চান। ইবলিশ প্রথম থেকেই খুনি, সে কখনো সত্যে বাস করেনি, কারণ তার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা কথা বলে তখন সে তা নিজে থেকেই বলে, কারণ সে মিথ্যাবাদী, আর সমস্ত মিথ্যার জন্ম তার মধ্য থেকেই হয়েছে। ইউহন্না 8:44 কিতাবুল মুকাদ্দাস। এই স্ত্রীলোকের বংশ কে? এটি একটি অনন্য ধারণা। কিতাবের ইতিহাসে একজন লোকের বংশ পুরুষের গুণানুসারে গণনা করা হতো, কোন স্ত্রীলোকের গুণানুসারে নয়। কিন্তু যখন গুনাহ দুনিয়াতে প্রবেশ করল, আল্লাহ স্ত্রীলোকের বংশের কথা বললেন। কেন? আল্লাহর এই ঘোষণাটি ছিল প্রথম ভবিষ্যৎবাণী যা মসীহকে নির্দেশ করে, যিনি একজন নারীর বংশে জন্মগ্রহণ করবেন, পুরুষের বংশে নয়। মসীহ, যার আক্ষরিক অর্থ হল অভিষিক্ত ব্যক্তি অথবা বাছাই করা ব্যক্তি। পুরাতন নিয়মের সময়ে যখনই কোনো পুরুষ লোককে আল্লাহ বাছাই করতেন লোকদের নেতা হওয়ার জন্য, তখন কোনো একজন ক্ষমতাপ্রাপ্ত বা অনুমোদিত ব্যক্তি, যেমন একজন নবী, তাকে অভিষেক করতেন, তার মাথায় তেল ঢালতেন, এটা দেখানোর জন্য যে তিনি আল্লাহর দ্বারা কোনো বিশেষ কাজ করার জন্য বাছাইকৃত হয়েছেন। যাই হোক, মসীহ অন্য সবার থেকে আলাদা হবেন, তিনি হবেন একজন অভিষিক্ত ব্যক্তি। ইতিহাসের সঠিক মুহূর্তেই আল্লাহ একজনকে বাছাই করলেন, যিনি এই দুনিয়াতে আসবেন যেন মৃত্যুর ক্ষমতা যার হাতে আছে সেই ইবলিশকে তিনি নিজের মৃত্যুর মধ্য দিয়ে শক্তিহীন করেন। আর মৃত্যু ভয়ে যারা সারা জীবন গোলামের মতো কাটিয়েছে তাদের মুক্ত করবেন। ইব্রানি 2:14-15। মানব ইতিহাসে যখন গুনাহ প্রবেশ করেছিল তখন পর্যন্ত আদম ও হাওয়া এবং তাদের বংশধরদের কাছে প্রত্যাশার আভাসমূলক এই প্রাথমিক ভবিষ্যৎবাণী দেওয়ার সময়ে আল্লাহ তার পূর্ণ পরিকল্পনা প্রকাশ করেন নাই। এই তাৎক্ষণিক ওয়াদা অনেক মৌলিক সত্য ধারণা করে, যা পরবর্তীতে আল্লাহর নবীরা বিস্তারিত বর্ণনা করেছেন। একজন স্ত্রীলোকের বংশ যিনি সাপের মাথা পিষে দেবেন, এই সম্বন্ধে ভবিষ্যৎবাণী করার সময় মাবুদ আদম ও হাওয়ার গুনাহের ব্যবহারিক প্রতিফল হিসাবে কিছু বিষয় তুলে আনলেন। এই পরিণতিগুলোকে বলা হয় অভিশাপ। তারপর তিনি সেই স্ত্রীলোককে বললেন, আমি তোমার গর্ভকালীন অবস্থায় তোমার কষ্ট অনেক বাড়িয়ে দেব, তুমি যন্ত্রণার মধ্য দিয়ে সন্তান প্রসব করবে, স্বামীর জন্য তোমার খুব কামনা হবে আর সে তোমার উপর কর্তৃত্ব করবে। তারপর তিনি আদমকে বললেন, যে গাছের ফল খেতে আমি নিষেধ করেছিলাম তুমি তোমার স্ত্রীর কথা শুনে তা খেয়েছ, তাই তোমার দরুন মাটিকে বদদোয়া দেওয়া হল, সারা জীবন ভীষণ পরিশ্রম করে তুমি মাটির ফসল খাবে, তোমার জন্য মাটিতে কাটা গাছ ও শিয়াল কাটা গজাবে, কিন্তু তোমার খাবার হবে ক্ষেত্রের ফসল, যে মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল সেই মাটিতে ফিরে না যাওয়া পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে খেতে হবে, তোমার এই ধুলার শরীর ধুলাতে ফিরে যাবে। পয়দায়েশ 3:16-19। সৃষ্টিকর্তার বিরুদ্ধে আদম ও হাওয়ার বিদ্রোহ একটি ভয়ঙ্কর মূল্য নির্ধারণ করেছেন। পরিবার গঠনের যে আনন্দ, তার সাথে এখন সমস্যা ও যন্ত্রণা যোগ হয়েছে। মাটি অভিশপ্ত হওয়ার জন্য প্রাকৃতিকভাবে যে শস্য, ফলমূল এবং শাকসবজি উৎপন্ন হতো তার পরিবর্তে এখন প্রাকৃতিকভাবে আগাছা কাটা এবং শিয়াল কাটা উৎপন্ন হচ্ছে। বিশ্রাম এবং আনন্দ সংগ্রাম ও কঠোর পরিশ্রমে রূপ নিয়েছে। সবচেয়ে খারাপ বিষয় হল মানুষের অস্থায়ী জীবন মৃত্যুর ছায়াতলে ডুবে গেল, মানুষ তার রাজত্ব হারাল, গুনাহ একটি অভিশাপ নিয়ে আসল। মৃত্যু কি স্বাভাবিক? যারা কিতাবকে অস্বীকার করে বা অবজ্ঞা করে তাদের জন্য কঠিন সময়, যন্ত্রণা, হারানোর ভয়, সম্পর্কের বিচ্ছেদ, অসুস্থতা, বার্ধক্য এবং মৃত্যু স্বাভাবিক। আমাদের এই দুনিয়ায় কেন এই সমস্ত কিছু আছে বা ঘটছে তা বুঝতে পারার প্রধান যে চাবিকাঠি তা হল গুনাহের অভিশাপের যে সত্য তা বুঝতে পারা। অনেক বুদ্ধিমান লোক মানব জাতির এই করুণ অবস্থাটিকে আল্লাহর অস্তিত্ব না থাকার প্রমাণ হিসাবে নির্দেশ করে। তারা এরকম মনে করে কারণ তারা এগুলোকে গুনাহের প্রভাব বা প্রবেশ হিসাবে বিবেচনা করে না। সেনেগালে কোনো লোক বিশেষ করে মানুষের শেষকৃত্য অনুষ্ঠানের সময় বলেন যে আল্লাহ জীবন সৃষ্টির পূর্বে মৃত্যু সৃষ্টি করেছেন। অনেকে এই মতানুবাদের সাথে একমত পোষণ করে সান্ত্বনা খুঁজে পান, কিন্তু এই ধরনের চিন্তা জ্ঞান ও কিতাব উভয় বিষয়ের বিপরীত, যেখানে মৃত্যুকে এভাবে বর্ণনা করা হয়েছে, শেষ শত্রু যে মৃত্যু তাকেও ধ্বংস করা হবে। প্রথম করিন্থীয় 15:26। মন্দতা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং মৃত্যু স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু একজন সুস্থ মানুষের শরীরের ক্যান্সারের কোষ থাকাটা যতটা অস্বাভাবিক, তার থেকে এই ভয়ঙ্কর বিষয়গুলো বেশি অস্বাভাবিক। সুন্দর গোলাপ ঝাড়ের মধ্যে থেকে গোলাপ সংগ্রহ করতে কাঁটার সাথে যুদ্ধ করতে হয়। কোমলমতি ছোট শিশুদের মধ্যে যে দেখা যায়, যেভাবে স্বামী তার সুন্দরী স্ত্রীর প্রতি খারাপ আচরণ করে, যেভাবে সন্তান জন্ম দিতে যন্ত্রণাকে সহ্য করতে হয়, রোগ যা একটি শরীরকে ধ্বংস করে ফেলে, বৃদ্ধ বয়সের যে নির্মমতা, মৃত্যুর পরে আমাদের শরীর পুনরায় মাটিতে ফিরে যাওয়ার যে নিষ্ঠুর বাস্তবতা, এগুলো আল্লাহর মূল পরিকল্পনায় ছিল না। আল্লাহ সৃষ্টি সম্পর্কে এভাবে পরিকল্পনা করেন নাই যে তারা নিজের সঙ্গেই যুদ্ধ করবে। গুনাহের প্রবেশের পূর্বে মানুষ সৃষ্টির উপর রাজত্ব করত, সমস্ত কিছু আদম ও হাওয়ার কাছে নিখুঁতভাবে সমর্পিত ছিল, দুনিয়া ধার্মিকতা ও শান্তিতে পূর্ণ ছিল। তখন আমাদের পূর্বপুরুষেরা গুনাহ এবং মৃত্যুর পথে প্রবেশ করল এবং তাদের সঙ্গে কলুষিত ও মৃত মানব সমাজ তৈরি হল, সমস্ত সৃষ্টি প্রভাবিত। কেউ কেউ বলেন, কিন্তু এটা ঠিক না, কেন একজনের গুনাহের কারণে অন্যজন যন্ত্রণা ভোগ করবে? আমরা প্রত্যেকেই নিজেদের পছন্দ অনুসারেই চলি এবং এই পছন্দের কারণে আল্লাহ আমাদেরকে দায়ী করেন, কিন্তু সেই সাথে এটাও সত্যি যে আমরা একটি অভিশপ্ত দুনিয়াতে বাস করি। উলফ প্রবাদের পিছনে যে বাস্তবতা তা স্বপ্রমাণিত। একটি মহামারী কখনোই তার প্রতি নিজেকে রুদ্ধ করে রাখে না যার উপর এটি আক্রমণ করে। এটাই হচ্ছে গুনাহের বৈশিষ্ট্য। জীবন আর সুন্দর নেই, আদমের একটিমাত্র গুনাহের কারণে গোটা সৃষ্টিটাই যেন এক ভীষণ প্রসব বেদনায় এখনো কাতরাচ্ছে। রোমিও 8:22, কিতাবুল মুকাদ্দাস। সবকিছুই গুনাহের অভিশাপে প্রভাবিত। সুখবর হচ্ছে এই যে শুরু থেকেই আমাদের সৃষ্টিকর্তার একটি মহান নাজাতের পরিকল্পনা ছিল। যেভাবে একজন ঘড়ি নির্মাতা ঘড়ির মধ্যে কিছু কলকবজা তৈরি করেন, যার মাধ্যমে এটিকে যেন সময়ের সঠিক পরিকল্পনার বাইরে গেলে জোর করে সমন্বয় করা সম্ভব হয়, ঠিক তেমনি এই দুনিয়ার যিনি সৃষ্টিকর্তা তার দুনিয়ায় একটি কলকবজা তৈরি করেছেন, যার দ্বারা তিনি ইবলিশের, গুনাহের এবং মৃত্যুর দ্বারা ঘটিত ধ্বংস ব্যবস্থাকে ঠিক করতে পারেন। শুরু থেকেই গুনাহের প্রবেশ করার বিষয়ে আল্লাহর পরিকল্পনা ছিল এবং একইভাবে গুনাহের অভিশাপকে প্রতিরোধ করা এবং যারা তাকে বিশ্বাস করবে তাদের প্রতি রহমত দেখানোও তার উদ্দেশ্য বা পরিকল্পনা ছিল। দুর্দশা, যন্ত্রণা এবং মৃত্যু শুরুতে আল্লাহর কাহিনীর মধ্যে ছিল না, এমনকি এগুলো কাহিনীর শেষেও থাকবে না। একদিন আসবে যেদিন গুনাহ এবং এর সমস্ত অভিশাপ লুপ্ত হয়ে যাবে, আল্লাহ তাদের চোখের পানি মুছে দেবেন, মৃত্যু আর হবে না, দুঃখ, কান্না ও ব্যথা আর থাকবে না, কারণ আগেরকার সব কিছু শেষ হয়ে গেছে এবং সেখানে আর কোনো অভিশাপ থাকবে না। প্রকাশিত কালাম 21:4 এবং 22:3। এই গৌরবময় ভবিষ্যৎ সম্পর্কে আমরা এই যাত্রার শেষের দিকে আরও ভালো করে জানতে পারব। আল্লাহর রহমত, আপনি কি স্মরণ করতে পারেন যে আদম ও হাওয়া নেকিবদী জ্ঞানের গাছের ফল খাওয়ার পর কি করেছিল? তারা ডুমুর গাছের পাতা দিয়ে নিজেদের জন্য পোশাক তৈরি করেছিল। এটা ছিল মানুষের গুনাহ এবং লজ্জা লুকানোর প্রথম প্রচেষ্টা। আল্লাহ আদম ও হাওয়ার নিজেদের প্রচেষ্টাকে গ্রহণ করেন নাই, তার পরিবর্তে আল্লাহ তাদের জন্য কিছু একটা করলেন। আদম ও তার স্ত্রীর জন্য মাবুদ আল্লাহ পশুর চামড়ার পোশাক তৈরি করে তাদের পরিয়ে দিলেন। পয়দায়েশ 3:21। আল্লাহ পশুর চামড়া দিয়ে আদম ও হাওয়াকে পোশাক তৈরি করে দিলেন। এই কাজ করার জন্য রক্তপাত করতে হয়েছিল। কল্পনা করে দেখুন যে মাবুদ আল্লাহ একজোড়া ভেড়া বা অন্য কোন যোগ্য পশু বাছাই করলেন, তাদেরকে কোরবানি দিলেন এবং তাদের চামড়া দিয়ে আদম ও হাওয়ার জন্য পোশাক তৈরি করে দিলেন। আল্লাহ তাদেরকে তাদের গুনাহের উচ্চ মূল্য, আল্লাহর পাকচরিত্র এবং কিভাবে গুনাহগার যারা লজ্জাজনকভাবে অনুপযুক্ত তারা তার কাছে গ্রহণযোগ্য হতে পারে তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন। আদম ও হাওয়ার জন্য এই বিশেষ পোশাক দেওয়ার মধ্য দিয়ে তাদের সৃষ্টিকর্তা তাদের প্রতি তার রহমত দেখিয়েছেন যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তারা আল্লাহর দয়া পাওয়ার যোগ্য ছিল না, কিন্তু এটাই হচ্ছে রহমত, অপ্রাপ্য রহমত। ন্যায্যতা হচ্ছে সেটি যা আমরা পাওয়ার যোগ্য, এর অর্থ হচ্ছে অনন্তকালীন শাস্তি। রহমত হচ্ছে তাই যা আমরা পাওয়ার যোগ্য নই, এর অর্থ হচ্ছে কোনো শাস্তি নেই। অনুগ্রহ হচ্ছে তাই যা আমরা পাওয়ার যোগ্য নই, এর অর্থ হচ্ছে অনন্ত জীবন। আল্লাহর ধার্মিকতা। আদম ও হাওয়ার জন্য পশু হত্যা করার মাধ্যমে আল্লাহ তাদেরকে বোঝাতে চেয়েছিলেন যে তিনি শুধুমাত্র রহমতের আল্লাহই নয়, কিন্তু সেই সাথে তিনি ধার্মিকতার আল্লাহ। যবুর শরীফ 86:15, কিতাবুল মুকাদ্দাস যবুর 7:9। গুনাহের শাস্তি নিশ্চিত মৃত্যু। আদম ও হাওয়ার চিন্তার বিষয়টি কল্পনা করুন, যখন তারা এই সুন্দর সৃষ্টির মধ্যে রক্তপাত দেখল তখন তাদের সেই প্রাণচঞ্চল অবস্থাটি কেমন ছিল। আল্লাহ তাদের সামনে একটি প্রাণবন্ত বা অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন। তাদের গুনাহের শাস্তি হচ্ছে মৃত্যু। আদম ও হাওয়ার সেই দিনেই মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তাদের পরিবর্তে একটি নির্দোষ পশুকে মরতে হল। আল্লাহ নিজেই প্রথম রক্তের কোরবানি দিলেন, পরবর্তীতে তা লক্ষ লক্ষ বার অনুসরণ করা হয়েছে। সেই সাথে লক্ষ্য করুন যে আল্লাহ নিজে তাদের পশুর চামড়া দিয়ে বানানো পোশাক পরালেন, যা তিনি সরবরাহ করেছিলেন। আদম ও হাওয়া তাদের গুনাহ এবং লজ্জা লুকানোর চেষ্টা করত, কিন্তু তাদের এই প্রচেষ্টা আল্লাহকে সন্তুষ্ট করে নাই, বরং তাদের গুনাহ এবং লজ্জা থেকে রক্ষা করার জন্য তার নিজের একটি পরিকল্পনা আছে। গুনাহগারদের চিৎকার। পয়দায়েশ পুস্তকের তৃতীয় অধ্যায় এই সমস্ত কিছুকে এভাবে প্রকাশ করে। তারপর মাবুদ আল্লাহ বললেন, দেখো নেকিবদির জ্ঞান পেয়ে মানুষ আমাদের একজনের মতো হয়ে উঠছে, এবার তারা যেন জীবন্ত গাছের ফল পেরে খেয়ে চিরকাল বেঁচে না থাকে, সেই জন্য আমাদের কিছু করা দরকার। এই বলে মাবুদ আল্লাহ মাটির তৈরি মানুষটিকে মাটি চাষ করবার জন্য আদন বাগান থেকে বের করে দিলেন। এইভাবে তিনি তাদের তাড়িয়ে দিলেন। তারপর তিনি জীবন্ত গাছের কাছে যাওয়ার পথ পাহারা দেবার জন্য আদন বাগানের পূর্ব দিকে করুবদের রাখলেন, আর সেই সঙ্গে সেখানে একখানা জ্বলন্ত তলোয়ারও রাখলেন যা অনবরত ঘুরতে থাকল। পয়দায়েশ 3:22-24। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যখন লুসিফার ও তার ফেরেস্তারা গিয়েছিল তখন বেহেস থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে যখন মানুষ ও তার স্ত্রী আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাজ করল তখনও তাদেরকেও পৃথিবীর পরম দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এভাবে মানুষ আল্লাহর পবিত্র উপস্থিতি থেকে এবং সেই জীবন গাছ থেকে বাদ পড়ে গেল, নেকিবদী জ্ঞানের গাছের দ্বারা বিভ্রান্ত হয়ে নয়। আমাদের এই যাত্রার শেষ দিকে যখন আমরা কিতাবের মধ্য দিয়ে যাব তখন সেখানে বিশেষ বেহেস্তি গাছের আরেকটি আভাস আমরা পাব। জীবন গাছ আল্লাহর দেওয়া আখিরি জীবনকে নির্দেশ করে, যা তারা পাবে যারা তার পরিকল্পনায় ও তাকে বিশ্বাস করে। নেকিবদী জ্ঞানের গাছের ফল খেয়ে আদম ও হাওয়া সেই আখিরি জীবনকে প্রত্যাখ্যান করেছেন এবং আখিরি মৃত্যুর পথ পছন্দ করেছেন। বেহেস্ত ও দুনিয়ার সাথে যে আনন্দদায়ক যোগাযোগ ছিল তা বিচ্ছিন্ন হয়ে পড়ল। আদম ও হাওয়ার একটি মারাত্মক সমস্যা ছিল, আমাদেরও একই সমস্যা আছে।